মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন আশিস চক্রবর্তীর কাহিনী ব্রহ্মদৈত্য। এ পৃথিবীতে খুব কম মানুষই নিজের চোখে ভূত দেখেছে, এবং যারা দেখেছে তাদের মধ্যে আবার খুব কম মানুষই ভূতের ঠিকঠাক বর্ণনা দিতে পেরেছে। এদিকে দেখুন, আমাদের এই আলো ঝলমলে শহরে আপনি যে ভূত দেখেছেন তার বর্ণনা দেওয়া কঠিন কিছু নয়। কিন্তু এখান থেকে বহু দূরের কোন অজ গ্রামে যদি সত্যি সত্যি কেউ ভূত দেখে থাকে, তাহলে অন্ধকারের বুকে মিশে থাকা সেই ভূতের বর্ণনা কি সে দিতে পারবে? চলুন আজ তেমনই এক পুরনো দিনের গ্রামের ভূতের গল্প শোনাই আপনাকে। শুনতে থাকুন আশিস চক্রবর্তীর কাহিনী ব্রহ্মদৈত্য।
বিকেলের দিকে প্রায় প্রত্যেক দিনই ঝোড়ো বাতাসের সঙ্গে হালকা বৃষ্টি নামছে, তার সাথে আকাশে জমাট কালো মেঘ সন্ধে নামিয়ে আনছে একটু তাড়াতাড়ি। এদিকে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে পাল্লা দিয়ে লোডশেডিংও চলছে। আচমকা একটা দমকা বাতাস উঠল, হাওয়ার ধাক্কায় ইলেকট্রিকের বাতিটা কয়েকবার কাঁপতে কাঁপতে নিভে গেল, ফলে অন্ধকারের দেওয়াল উঠল চতুর্দিকে। হাজারি ওর চায়ের দোকানে কেরোসিনের বাতিটা জেলে বাঁশের খুঁটিতে ঝুলিয়ে রাখল, তারপর একটা বিড়ি ধরিয়ে মনের সুখে টান দিল, দোকানের ঝাঁপ নামানো। এই দুর্যোগে আর যে খরিদ্দার জুটবে না তা হাজারি ভালো মতোই জানে। বন্ধ দোকানের ভেতরে বসে গরম চায়ে ফুঁ দিতে দিতে জোরালো তর্ক জুড়েছে সাধন প্রামাণিক আর যদু ঘোষ। হাজারির একটা ঝিমুনি ভাব এসেছিল, ও আলসেমিতে চোখ বন্ধ করতে যাবে এমন সময় বন্ধ ঝাঁপের ওপার থেকে আওয়াজ ভেসে এলো,
ওগি হে হাজারি, তাড়াতাড়ি ঝাঁপ খোলো, ভিজে গেলাম যে।
মুহূর্তে হাজারির ঝিমুনি ভাবটা উড়ে গেল, ও দ্রুত ঝাঁপ খুলে বলল,
আরে ঠাকুরমশাই, আপনি এই দুর্যোগে?
মাধব ভট্টাচার্য হাসতে হাসতে দোকানের ভেতরে ঢুকলেন, তারপর ঝুলি থেকে নতুন গামছা বার করে তাতে গা মাথা মুছে বললেন,
আর দুর্যোগ বলো না ভাই, গিয়েছিলাম সরকার পাড়ায়, একটা তোমার নারায়ণ পুজো ছিল, পুজো সেরে সবাই অর্ধেক রাস্তায় এসেছি, অমনি কোথেকে হুড়মুড় করে বৃষ্টি নামলো, শুনশান রাস্তা, কোথায় আশ্রয় নিই বলো। তারপর দূর থেকে তোমার কেরোসিনের বাতিটা দেখে এইদিকে ছুটে এলু।
তা ভালোই করেছেন। শুন শুন, আমি ঝাঁপটা বন্ধ করে দিই। হ্যাঁ, এই
মাধব ভট্টাচার্য এবারে কাঠের বেঞ্চে বসলেন, তারপর সাধন প্রামাণিক ও যদু ঘোষের দিকে তাকিয়ে বললেন,
তোমরা কতক্ষণ?
আগে বেশিক্ষণ না, এই মিনিট কুড়ি।
যদু ঘোষ বলল,
আমি চলেই যাচ্ছিলাম ঠাকুর মশাই, আমার আবার একখান নেমন্তন্ন আছে, তা উঠবো উঠবো করছি ঠিক, সে সময় সাধন এমন একখান কথা বললে যে আর উঠতে পারলাম না।
বাবা, কি এমন বললে সাধন যে যদু নেমন্তন্ন খেতে পারলে না?
আগে এই ঝড় বাদলার দিনে অন্ধকারে যেরকম কথা হয় আর কি।
চোর ডাকাতির কথা নাকি?
আগে না ঠাকুরমশাই, চোর ডাকাত নয়, ভূতের কথা।
ভূত?
আগে আমরা দুটিতে ভূত দেখার একখান পরিকল্পনা করছিলাম, সেই নিয়েই তক্ক বিতক্ক চলছিল, কিন্তু বিষয় হচ্ছে ভূত থাকলে তো তাকে দেখব না।
মাধব ভট্টাচার্য খানিক চুপ করে রইলেন, তারপর গম্ভীর গলায় বললেন,
বুঝেছি, তোমরা ভূতে বিশ্বাস করো?
আগে বিশ্বাস করব কি, এখনো অব্দি তার প্রমাণ পাই নাই।
হ্যাঁ, বিশ্বাস করি, তবে ওই ওই বিষয়ে আমি যদুর সঙ্গে একেবারে একমত। চোখের সামনে এই আপনি যেরকম বসে রয়েছেন এরকম ভাবে ভূত দেখতে পেলে তবেই মানব, নচেত নয়।
এবারে মাধব ভট্টাচার্য গায়ের পৈতেখানা ডান হাত দিয়ে ধরে বললেন,
দেখো আমি ব্রাহ্মণ সন্তান, পৈতে ছুঁয়ে কখনো মিথ্যা কথা বলব না। আমি নিজে চোখে ওই ভাঙা জমিদার বাড়ির পথে ভূত দেখেছি।
কবে দেখেছেন?
বিড়িতে শেষ টান দিয়ে বাকিটা বাইরে ছুঁড়ে ফেলে প্রশ্নটা করল হাজারি।
এই তো মাসখানে আগের কথা হবে, দিনটা ছিল অমাবস্যার, বাঙাল পাড়ার বীরেন মণ্ডলের বাড়িতে কালী পুজো সেরে আমি জমিদার বাড়ির পিছনের পুকুর ধারের পথ দিয়ে হেঁটে আসছিলাম। সঙ্গে জিনিসপত্র বলতে আমার কাঁধে একটা তোমার ওই ঝোলা, ওতে সদ্য পূজা সমাপ্তি সব জিনিসপত্র, আর বাম হাতে ছিল একটা হাল ফ্যাশনের টর্চ, ওতে বেশ জোরালো আলো হয়। এদেশীয় নয় জিনিসটা, আমার এক যজমান দিল্লি থেকে এনেছিল, সেসব এখন যাক। যে কথা বলছিলাম, পুকুর পাড়ের রাস্তা দিয়ে হেঁটে গেলে পুকুরের ওপারে জমিদার হরিনারায়ণের পোড়ো বাড়িটা দেখা যায়, সে কথা তো তোমরা জানো। তা পুজো সেরে সামান্য জল খাওয়ার খেয়ে বাড়ি ফিরতে ফিরতে সেদিন তখন রাত ১২টার কম হবে না। একাই ফিরছি, কিন্তু পুকুরের পাড়টা এসে আমার কেবল মনে হতে লাগল কেউ যেন আমার পিছু নিয়েছে। অনুমানটা সত্য কিনা সেটা যাচাই করবার জন্য চলতে চলতে বেশ কয়েকবার দাঁড়িয়ে পড়লাম। এলে আসে পথে আলো ফেলে দেখলাম পিছনে কেউ আসছে কিনা। চিঞ্চকে চোর বা ছিনতাই বাজের খপ্পরে পড়লে তো মহাবিপদ, সঙ্গে কিছু টাকা কড়ি আছে, জিনিসপত্রও আছে। আমি এক প্রকার ভয়ই ছিলাম। আমার টর্চের আলো বহুদূর পর্যন্ত গেল, কিন্তু কারো দেখা পেলাম না। ফের চলা শুরু করলাম, এর স্পষ্ট কারো ভারী পা ফেলার শব্দ কানে এল। সঙ্গে সঙ্গে আমার গাটা কেমন শিউরে উঠল, বুকের ভেতরটা শূন্য শূন্য ঠেকল। এ লক্ষণ যে ভালো না সেটা আর আলাদা করে বলে দিতে হয় না। আজ থেকে তো আর পুজো কর্ম নিয়ে থাকি না, এই পৈতে হওয়ার পর থেকেই ঠাকুর দেবতা নিয়ে আমার কারবার। গা যখন ছমছম করে উঠল স্পষ্ট বুঝলাম কোন অপদেবতা আমার পিছু নিয়েছে। তবেও বুঝলাম যেই পিছু নিক ওর মতলব খারাপ নয়। আমার সঙ্গে পুজো আচ্ছার আশীর্বাদী দ্রব্য রয়েছে, গলায় মোটা বইতে আছে, এসবের কারণে কেউ আমার অনিষ্ট করতে পারবে না। তবে কেন পিছু নিল সেটা জানবার দরকার আছে বই কি? ভয় যে পাইনি সে কথা বলব না, তবে ওই চরম মুহূর্তে সাহস অবলম্বন করা ছাড়া আর কোনো উপায় থাকে না। এরপর মনের সমস্ত সাহস জড়ো করে দু একবার গলা ঘাঁকারি দিয়ে অন্ধকারই প্রশ্ন শুনলাম, কে কে আমার পিছু নিয়েছে? শুনশান অন্ধকারপূর্ণ এলাকায় আমার গলার স্বর অনেক দূর পর্যন্ত গেল। আশপাশের গাছ থেকে দু চারটে নিশাচর পক্ষী ডানা ঝাপটে উড়ে গেল, কিন্তু উত্তর কিছু এল না। এরপর আমি মনে মনে কয়েকবার গায়ত্রী মন্ত্রটা জপ করে পুনরায় এগিয়ে গেলুম। খানিক্ষণ সব ঠিকই চলল, পুকুর পাড়টা শেষ করে রেল লাইনের কাছে আসতে আমার গাটা কেমন নাড়া দিয়ে উঠল। বুঝলাম সে যায়নি, সঙ্গেই আছে। গায়ত্রী মন্ত্র দেশে যখন পিছু ছাড়ছে না, তখন খুব উচ্চ মানের আত্মা হবে।
এই অবধি গল্প বলে মাধব ভট্টাচার্য দম নেবার জন্য খানিক থামলেন। হাজারি পাশের বেঞ্চে বসে এতক্ষণ খুব মনোযোগ দিয়ে মাধব ভট্টাচার্যর বলা কাহিনী শুনছিল। এবারে হাজারি উঠে গিয়ে গরম জলে কাঁচের গ্লাস ধুতে ধুতে বলল,
ঠাকুরমশাই, আপনার চাটা তো চিনি ছাড়া হবে, তাই না?
একটু আদা দিও হাজারি, বৃষ্টিতে ভিজে গলাটা কেমন ধরে আছে।
যদু ঘোষ নিজের হাত ঘড়িটা একবার দেখে নিয়ে বলল,
কিরি বাবরে, 7:30 বাজে, আপনি তাড়াতাড়ি গল্পটা শেষ করুন ঠাকুর মশাই, আমার আবার ইচ্ছাগঞ্জে নেমন্তন্ন আছে, অনেকটা পথ, মাথার উপরে দুর্যোগ, বেশি রাত কইরা লাভ নাই, আর যে গল্প জুড়েছেন তা শেষ না হওয়া অব্দি উঠতে পারছি না।
তারপরে কি হলো?
হাজারি এক এক করে সবার সামনে গরম চা পূর্ণ গ্লাস নামিয়ে রাখল। মাধব ভট্টাচার্য চায়ে চুমুক দিয়ে আরাম সূচক শব্দ ছেড়ে বললেন,
আত্মার পিছু ছাড়ানোর জন্য তো গায়ত্রী মন্ত্রই শেষ নয়, আরো অনেক মন্ত্রই আছে। আমি এবার একে একে সেইসব মন্ত্র পাঠ করতে শুরু করলাম। তারপর রেল লাইনটা পেরিয়ে ওই বুড়ো তেঁতুল গাছটার কাছে আসতে আমার বুকের রক্ত হিম হয়ে গেল, আর চলার শক্তি নেই, দাঁড়িয়ে ঠক ঠক করে কেঁপে চলেছি কেবল।
কেন কেন?
মাধব ভট্টাচার্য হাত থেকে চায়ের গ্লাসটা নামিয়ে বললেন,
আর কেন, স্পষ্ট কানে শুনতে পেলাম বাজ খাই গলায় কেউ একজন বলে উঠল,
আমাকে তাড়াবার চেষ্টা করে লাভ নাই।
অর্থাৎ এতক্ষণ যে লুকোচুরি খেলছিল সে তার উপস্থিতি জানান দিল। আমার তো মুখের কথা শেষ, দুই ঠোঁট যেন সেলাই হয়ে গিয়েছে, বিস্ফারিত চোখ নিয়ে এদিক ওদিক কথাগুলোর উৎস খুঁজে চলেছি। অমাবস্যার রাত, চাঁদ মেঘে লুকোচুরি খেলছে, তারাদেরও যেন আকাশে আকাল পড়েছে, আবছায়া অন্ধকারে ঝাঁকড়া বিশাল তেঁতুল গাছটা দাঁড়িয়ে রয়েছে পাহাড়ের মতো। খানিক বাদে আবার একটা কথা বাতাসে ভেসে এল,
কাকে খুঁজছ হে মাধব ভট্টাচার্য?
ভয়ঙ্কর ভারী গলার স্বর কথাটা কানের মধ্যে প্রবেশ করে ধাক্কা দিল, আমার দুই ঠোঁট থরথর করে কাঁপছে, কথা বলার হাজার চেষ্টা করেও মুখের ভিতর থেকে সামান্য বাতাসও বেরোচ্ছে না। এরই মধ্যে আমার হাতের টর্চের আলোক রেখাটা সরু হতে হতে আচমকা নিভে গেল, বারকত গাতের উপরে ঠোকাঠুকি করেও সেটিকে পুনরায় জ্বালাতে পারলাম না। বেশ বুঝলাম, টর্চের আলোর সঙ্গে সঙ্গে আমার সামান্য আত্মবিশ্বাসটাও ফুরিয়ে গেল। শুকনো গলায় কয়েকবার ঢোক গিলে ভয় ভয় অন্ধকারে প্রশ্ন ছাড়লাম, কে কে আমার নাম ধরে ডাকলো? অমনি তেঁতুল গাছটার উপরে একটা ডাল সামান্য নড়ে উঠল, পরক্ষণে তেঁতুল গাছের গোড়ার পাশ থেকে একজনকে বেরিয়ে আসতে দেখলাম। লম্বা চওড়া বেশ স্থূলকায় একটা শরীর, পরনে সাদা থবধবে উজ্জ্বল ধুতি, খালি গা পৈতে ঝুলছে, মাথার চুল পরনের ধুতির মতোই, পাকা ভুরু কানের ভিতর থেকেও সাদা চুলের গোছা বেরিয়ে আসছে। অন্ধকারেও তাকে স্পষ্ট দেখলাম। লোকটার চারিপাশে একটা আলোর উজ্জ্বল রেখা ঘোরাফেরা করছে, আর তাতেই তার সর্বাঙ্গ এতটা উজ্জ্বল হয়ে আছে যে কপালে চন্দনের ফোঁটা অবধি দর্শন করা যায়। হাতে একটা তামাক, তাতে গুরুক গুরুক করে টান দিচ্ছে আর ধোঁয়া ছাড়ছে। এরপর আমার সামনে এসে দাঁড়িয়ে এসে বলল,
গায়ত্রী মন্ত্র কি প্রেত বিচারণ মন্ত্রে আমাকে জব্দ করা যায় না? জীবিতকালে ওসব নিজেও অনেক পড়িছি, পূজার দ্রব্য সাথে নিয়ে ফিরছিস, তা আমাকে কিছু দর্শনী দিবি নে? তোর পুতুলি থেকে ওই মর্তমান কলার গন্ধ বেরুচ্ছে, আর কিছু কাঁচা মিষ্টিও আছে দেখছি, যাতে আবার ব্রাহ্মণ মরে বম্বুলতি হয়েছি। তবে কথায় আছে না, স্বভাব যায় না মনে, আমারও এখন সেই হাল।
ব্রহ্মদত্তে কথাটা কানে আসতেই প্রাণবায়ু ফুরিয়ে আসার জোগাড়। এ হল কি ভূতেদের রাজা, এর সামনে আমার বিদ্যের কী বা দাম আছে? কথা না বাড়িয়ে কাঁধ থেকে ঝুলিটা মাটিতে নামিয়ে রেখে সরে দাঁড়ালাম। পরক্ষণে স্পষ্ট দেখলাম আমার ঝুলিটা শূন্যে ভেসে এগিয়ে গেল ব্রহ্মদত্তির দিকে, তারপর এক স্থানে স্থির হয়ে ভেসে রইল। আমার চক্ষু বিস্ফারিত। এরপর ঝুলির মধ্যে থেকে কাঁচা মিষ্টির প্যাকেট আপনা হতেই উঠে গিয়ে ব্রহ্মদত্তির হাতের উপর গিয়ে থামল। ব্রহ্মদত্তি তার চ্যাপটা চওড়া হাত দিয়ে কাঁচা মিষ্টিগুলো মুখে পুরে নিয়ে চিবোতে চিবোতে বলল,
বেড়ে মিষ্টি বানিয়েছে তোরা নবীন ময়রা, অথচ আমার জীবদশায় ওর ঠাকুরটা এমন সুস্বাদু মিষ্টান্ন করতেই পারত না।
এরপর মর্তমান কলা ছড়াখানি তুলে ঘুগ্রাসে সম্পূর্ণ ছড়াটা শেষ করে লম্বা একটা ঢেকুর তুলে বলল, আমার দেওয়া খাওয়ার খেয়ে ব্রহ্মদত্তি দিব্যি সন্তুষ্ট হয়েছে সেটা বেশ অনুমান করতে পারলাম। তাই ভয়কে খানিক সম্বরণ করে বললাম, এবার তাহলে আজ্ঞা করুন আমি আসি। আমার চলে যাওয়ার কথাটা ওর পছন্দ হল না, পুনরায় হুঁকো টানতে টানতে বলল,
যাবি কি রে? তোকে যেতে দিলে তো তুই যাবি, তুই কি ভেবেছিস কলা মিষ্টি খাওয়ার লোভে তোকে আটকিছি? না রে ভট্টাচার্য, না আমার কাজে আয়, গাছের গোড়ায় পাথরটার উপরে বস, তোর সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, আয় চলে আয়।
ভূতের রাজার আমার সঙ্গে কি জরুরি কথা থাকতে পারে তা ভেবে আমার মাথা চক্কর খেয়ে গেল। বললুম, আগে আমার সঙ্গে আপনার জরুরি কথা।
হ্যাঁ ঠিক, তোর প্রতি আমার অনেক দিন থেকে নজর, ছেলেবেলা একবার আমড়া গাছ থেকে পড়ে গিয়ে ডানাটা ভেঙেছিল না তোর?
ঝট করে ঘটনাটা মনে পড়ায় বললাম, হ্যাঁ আপনি আপনি কি করে জানলেন?
জানি রে জানি, তোর তোর ওই বাপ মা সবার খবর জানি, দুটোই তো অকালে তোকে ফেলে মরেছে কে, তাই তো?
হ্যাঁ, কিন্তু আপনি এসব
আজ থেকে তো আর এই তেঁতুল গাছের ওপর বসে নেই। গ্রামের সবার ঠিকুজি কোষ্টি জানি, তবে এখনো সব কথা থাক, আসল কথাটাই আসি। এই তুই বস না, বস, কতক্ষণ আর দাঁড়িয়ে থাক, ভয় নেই যে বস বস বস।
আমি দুরু দুরু বুকে পাথরের উপর গিয়ে বসলাম। ব্রহ্মদত্তি শূন্যে ভেসে গিয়ে তেঁতুল গাছের নুইয়ে পড়া ডালে পা দুলিয়ে বসল। ভুঁকো থেকে গব গবিয়ে ধোঁয়া ছেড়ে সুখ টান দিয়ে চলেছে সে। এরপর বার কয়েক হিপো রুগীর মতো কাশি ছেড়ে ব্রহ্মদত্তি বলল,
পুকুর পাড়ের ভাঙা বাড়িটা দেখছিস?
হ্যাঁ,
এককালে ওই বাড়ির মালিক আমি ছিল, জীবিতকালে আমার নাম ছিল জমিদার বংশী গোপাল রায়, ছিলাম অত্যন্ত কড়া স্বভাবের, বুঝলি? আমার নামে প্রজাদের ভয়ে চোখের ঘুম একবার উড়ে যেত, অন্যায় অত্যাচার জুলুম জবরদখল খুন এইসব ছিল আমার কাছে একেবারে জল ভাত। পরিষ্কার ভাবে বললে মানুষ হিসেবে আমি মোটেও ভালো ছিলাম না, বহু পাপ করেছি। আমার বংশের অনেকেই মুড়ে নবজন্ম পেল, আমি পাইনি। এখন এই ছায়া শরীর নিয়ে দিনের বেলা ভাঙা পুরো বাড়িতে পড়ে থাকি। ওইখানটায় সূর্যলোক প্রবেশ করে না বললেই চলে, বুঝলি? রাত নামলে পরে শরীরটা ছায়া থেকে সামান্য আকার ধারণ করে, ওইটিকে সম্বল করে তেঁতুল গাছে বসে থাকে। এখন অনেক কথাই মনে পড়ে, কৃত পাপ কর্মের অনেক কিছুই বদলে ফেলতে ইচ্ছে করে, তবে অনেক কাল অতিবাহিত হয়ে গেছে। যাদের প্রতি খারাপ কাজ করেছি তারা তো নবজন্ম পেয়ে গেছে, আর কার কাছে গিয়ে ক্ষমা চাইবো বল দিইনি। এই চেহারায় কালুর সামনে গিয়ে দাঁড়ালে বিপদ বাড়বে, ওই কমবে না।
বংশী গোপালের ভূতের কথা বলার মধ্যে খানিকটা আফসোসের ভঙ্গিমা পেয়ে আমি বললাম, আপনি গত হওয়ার পরপরই তো কিছু একটা করে দিতে পারতেন ওই সব পরিবারের জন্য।
সে চেষ্টা করিনি ভাবছিস নাকি? ভূত দশা প্রাপ্তির পরে যখন বুঝলুম কিছু ক্ষমতা আমার এসে পড়েছে, অনেকবার বৃহৎ কোন চমৎকার ঘটিয়ে ওদের উপকার করতে গেছি, কিন্তু পারিনি। অনেক পরে অবশ্য সেই বিষয়টা বুঝব, আমার অলৌকিক ক্ষমতা ভাঙিয়ে পূর্ণ অর্জন করতে আমি পারব না, তাতে বিধি নিষেধ আছে। উপকার করার ক্ষমতা থাকে না, কারণ আমার মতো পাপ আত্মা তো অলৌকিক ক্ষমতা প্রয়োগে ভালো ভালো কাজ করে পুণ্যাত্মা হয়ে পড়বি, এতে হিসেবের গরমিল হয়ে পড়বে না, অর্থাৎ ভূতদশায় আমি কারো উপকার করতে পারব না। উপকার করতে পারি, কিন্তু এই পাপ কাজে আমার মন একবার উঠে গেছে, এখন বুঝতে পারি। জীবদশায় আমার সমস্ত কর্মই ছিল বৃথা। আজ আমার বসত বাড়িতে জঙ্গল, সরীসৃপ পাখির বাসা ছাড়া জীবিত কেউই নেই।
আচ্ছা, আমার সঙ্গে আপনার কি জরুরি কথা আছে বলছিলেন?
সেইটি বলার জন্য তো ওপর থেকে নজর রাখছি বহুদিন ধরে। আচ্ছা, যা বলছি মন দিয়ে শোন। আমার বসত বাড়ির দক্ষিণ দিকে একটা কুয়ো আছে, দেখতে পাবি, কি বললুম? একটা কুয়ো আছে, কুয়ো, এখনো অবশ্য জল ফল শুকিয়ে মাটি চাপা পড়ে রয়েছে। ও তলায় আমার সমস্ত সোনা টাকা অলংকার এসব ফেলে রেখেছে, তুই নিয়ে নিস।
আপনার টাকা অলংকার আমি নিয়ে নেব, কিন্তু কেন? আমাকে কি পূর্বজন্মে আপনি শোষণ করেছিলেন, তাই এখন উপকার করতে চাইছেন?
জীবিত মানুষের এই এক দোষ,
বড় প্রশ্ন করতে জানি। যাবলাম টাইগার, সমস্ত সোনার টাকা অলংকার তুলে যা মন চায় কর।
কিন্তু আপনি মানুষের উপরে জোর জুলুম করে অর্জন করা টাকা কুয়োর মধ্যে ফেলতে গেলেন কেন?
ফেলিছি কি আর সাধে, একজন বেঈমানকে দুধ কলা দিয়ে পুষেছিলুম নিজের ঘরে, সে তো পিঠে ছুরি মারল।
ছুরি মারল মানে বিষয়টা ঠিক পরিষ্কার হল না।
বেশ বেশ দাঁড়া, গোয়া থেকে বলছি, যে সময়ের কথা তখন দেশের তরুণ তরুণী দেশ স্বাধীনের অগ্নিযোগে ঝাঁপে পড়েছে। দিকে দিকে লাল মুখো সেপাহীদের সঙ্গে ওদের সংগ্রাম চলছে, গ্রামের ঘরে ঘরে চলছে গুপ্ত সভা সমিতি। এই সমস্ত সভা সমিতি লড়াই চলাবার জন্য দরকার ছিল অর্থের। কামকাজহীন স্বদেশী করা ছেলে মেয়ের দল টাকা পাবে কোথায়? এই কারণে ওরা সমাজের বিত্তবানদের বাড়ি লুটপাট চালিয়ে নিজেদের সংগ্রাম বজায় রাখত। চার খপ করে পড়েছিলুম আমি। এবার আমার কাছারি ঘরে লুটপাট চালিয়ে বিপ্লবীরা প্রচুর অর্থ নিয়ে যায়। পরে অবশ্য জানতে পারি এই কাজে ওদের সাহায্য করেছিল বেঈমান নায়েবটা। ওরা প্রথমে কাছারি ঘর লুট করল, তারপরে আমার লিটেলদের ঘায়েল করে আমার ঘরে ঢোকার চেষ্টা করছিল। আমি তড়িঘড়ি আমার সমস্ত স্বর্ণ অলংকার অর্থ সব বাঁচাতে ওই লোকচক্ষু আড়ালে কুয়োর ভেতরে ফেলি দিই। এ খবর কারো কানে পৌঁছয় না। এরপর ওরা আমাকে হায়ার মারধর করেও কথা বের করতে পারেনি। অন্যদিকে অত্যাচারী জমিদার হিসাবে আমার বদনাম থাকায় উত্তেজিত প্রজারা এই লুটের সময়টাকে কাজে লাগায় এবং আমাকে ওই রাতেই পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে একেবারে। আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে বিপুল ধনরাশির কথা চিরতরে চাপা পড়ে যায়।
বুঝলাম, কিন্তু আপনি এসব আমাকে বলছেন কেন সেইটা বুঝলাম না।
আমার নবজন্ম হয় না কেন জানিস?
কেন?
প্রধান কারণ তো আমার কৃত পাপ কার্য, আর দ্বিতীয় কারণ হল ওই ধনরাশির মায়া আমি মৃত্যুর পরেও ত্যাগ করতে পারিনি। সেসব কারো হাতে তুলে না দেওয়া পর্যন্ত আমার মুক্তি নেই তো। আমি যাতে ব্রাহ্মণ ছিল, তুইও ব্রাহ্মণ, স্বজাতির প্রতি এটা আমার কর্তব্য বলতে পারিস। এছাড়া এই গ্রামে তোর মতন সৎ জ্ঞানী ধার্মিক লোক তো আর দ্বিতীয় নেই যাকে বিশ্বাস করে বিপুল ধনরাশি দেওয়া যায়। হ্যাঁ, আমি নিশ্চিত যে তুই সেই সব সম্পদ ভালো কাজেই ব্যয় করবি। বুঝলে, আমি এখন আসি, অমাবস্যার তিথি কাটবার সময় এসে গেল, আর আমার আর বাইরে থাকা চলে না রে, এইসব একটু মেনে চলতে হয়। বুঝলে, আস।
এতটুকু বলে বঙ্গদত্তী রূপী বংশী গোপাল অদৃশ্য হল।
এরপর কি হলো? আপনি গিয়েছিলেন নাকি সেই কুয়ো খুঁড়তে?
ধুর, আমি এখানে ভূত দেখার গল্প শোনাতে বসেছি, গুপ্তধন পাওয়ার নয়। তাছাড়া ওই ভূতের কথা শুনে নতুন বিপদে পড়ার ইচ্ছে আমার নেই। ভূত উদাও হলো আর আমিও বাড়ির পথে হাঁটা দিলাম। এরপর থেকে ওই তেঁতুলতলার রাস্তা ছেড়ে দিয়েছি। যদিও বা ওই ভূতের কথা সত্যি হয়, আমি বাবা হতে নেই, কারণ একে তো ভূতের কথা, তার উপর জমিদারের পাপের পয়সা নেবার কোন ইচ্ছে আমার নেই।
এ আপনি কি করলেন ঠাকুর মশায়? কত আগ্রহ নিয়ে গল্পখান শুনছিলাম, আর আপনি মাস পথেই শেষ করে দিলেন।
শোনো যদু, আমি কোনো গল্প শোনাতে চাইনি, নেহাত তোমরা ভূতের অস্তিত্বের বিষয় নিয়ে কথা বলছিলে, তাই আমি চাক্ষুষ একটা প্রমাণ দিলাম যে ভূত আছে। যেটুকু বললাম সবটা সত্য, নিছক কাহিনী হলে তার একটা চমৎকারিত্ব ভরা শেষ থাকত।
সাধন প্রামাণিক ও যদু ঘোষ যখন চুপসে আসা মুখ নিয়ে বসে রয়েছে, তখন হাজারি বলল, সেই তো বাস্তব কাহিনী আর রাজগুবি গল্পের মধ্যে একটা ফারাক তো অবশ্যই থাকবে, তাই না?
এরপর হাজারি উনুনের আঁচ কমিয়ে তাতে জলের কেটলি বসিয়ে বলল,
তা যে রাস্তার কথা আপনি বললেন ঠাকুরমশাই, মানে পুকুর পাড়ের কথা, সেখানে যে খারাপ কিছু একটা আছে ও আমিও টের পেয়েছি।
একটা নতুন রোমাঞ্চর গন্ধ পেয়ে যদু ঘোষ উত্তেজিত হয়ে বলল,
সত্যি তুমিও দেখা টাকা পেয়েছিলে নাকি?
ওই রকমই বলতে পারো ভাই যদু, আসলে এইসব কথা তো আর সব জায়গায় বলা যায় না, বলবার মতো একটা পরিবেশ চাই, শ্রোতা চাই, আর যখন সবটাই আছে তাহলে বলেই ফেলি, কি বলো?
বলেই ফেলো, আকাশের যা অবস্থা তাতে ঘন্টা খানেকের আগে এ বৃষ্টি থামবে না, বাইরেটা অন্ধকার, জোরো বাতাসে গায়ে কেমন শীত করতেছে, এ সময়টা ভূতের গল্প না হলে আড্ডা জমে না।
আমার ঘটনাটা ঠাকুরমশাইয়ের অভিজ্ঞতা থেকে খানিক আলাদা, আমার বয়স তখন হালকা, লেখাপড়া তেমন করিনি, স্কুলের পাঠ অনেক আগেই চুকিয়ে দিয়েছিলাম, বাবা মারা গিয়েছেন অনেক আগেই, মা সংসার সামলাতে সুতো কাটার কারখানায় কাজে লেগে পড়েছে, আমার বয়স অল্প তাই অর্থ উপার্জনের জন্য কাজকর্ম সেরম করি না, তাতে অভুরন্ত সময়, এক কথায় নিজেই নিজের মালিক, তখন কেবল মনে বাজারে ঘুরে বেড়ানোই আমার প্রধান কাজ ছিল। সে সময় একবার এক নেশা আমাকে পেয়ে বসেছিল।
কিসের নেশা?
মাছ ধরা। অবশ্য এই নেশাটা এমনি এমনি জাগেনি, এর একটা কারণ ছিল। সারাক্ষণ মাঠে জঙ্গলে ঘুরতে ঘুরতে হঠাৎ একটা লোকের সাথে পরিচয় হয়েছিল আমার, নাম মোংলা সর্দার, বয়স 70 ছুঁচুঁ, হেঁপড়ুই, মাজা কুঁজো করে হাঁট, মাথায় চুল নেই, কালো বর্ণের শীর্ণকায়, চোখ দুটো গর্তের ভেতরে ঠেলা, শরীরের চামড়া ফুঁড়ে শিরাবার হয়ে থাকত। তা প্রথম পরিচয় হওয়ার পর থেকে হঠাৎ হঠাৎ পুকুর পাড়ে, জঙ্গলে, রেল লাইনের ধারে, গাছতলায় আমি সাই দেখতে পেতাম তাকে। এক হাতে বাঁশের তৈরি মোটা ছিপ আর অন্য হাতে একটা মাটির হাঁড়ি নিয়ে বাঁকানো শরীর সম্বল করে হেঁটে আসছে আর হাঁপাচ্ছে। ও ছিপটাও ছিল অন্যরকম, ওটা ঠিক ছিপ বলা চলে না, একটা মাঝারি গোছের বাঁশের ডগায় মুগার সুতোয় ফাতনা আর বড়শি জোড়া দেওয়া বলা যেতে পারে, ওটাকেই ও ছিপের মতো ব্যবহার করত। আমি দু একবার হাতে তুলে দেখেছিলাম বাঁশরূপী ছিপটাকে, বেশ ওজনদার, তবে হুট করে কোথা থেকে ও আসত আর কোথায় যেত তা বুঝতে পারতাম না, ঘর বাড়ি কি আস্তানা বিষয়ে জিজ্ঞেস করলেও উত্তর দিত না, স্বল্পভাষী, ও নিজের যেটুকু বলার সেটুকুই বলতো, আমি বেশি উৎসাহ দেখালে ঘুম ধরে বসে কেবল হাঁপাত, ভর সন্ধ্যাবেলা ওকে পুকুরে ছিপ ফেলে ঝপাঝপ মাছ তুলতেও দেখেছি, আশ্চর্য মাছ ধরার ক্ষমতা ছিল ওর, ছিপ জলে ফেলতে দেরি, প্রত্যেকবারই মাছ উঠত, চার খেয়ে পালিয়ে যাওয়ার সাধ্য কোনো মাছের নেই। বেশ কয়েকবার আমি ওর পাশে দাঁড়িয়ে মাছ ধরা দেখেছি, রাত নামলে যখন চাঁদের আলো জলাশয়ের উপর পড়ত তখন মাছ ধরা বন্ধ রেখে উঠে পড়ত মোংলা সর্দার। আমি এই ব্যাপারটা ওকে একদিন জিজ্ঞেস করলাম, আচ্ছা চাঁদের ছটা জলের উপরে পড়লে আপনি মাছ ধরা বন্ধ করে দেন কেন বলুন তো?
আমার প্রশ্ন শুনে বুড়ো মোংলা খক খক করে কেশে জবাব দিল,
চাঁদের আলো জলের উপর পড়লে জলের শয়তানরা জেগে ওঠে খোকা বাবু, তখন জলে ছিপ ফেলতে নাই, নইলে ছিপের টোপ গিলে ওই শয়তান ডাঙায় উঠে পড়বে, তারপর তোমার পিছু নেবে।
বুড়ো মোংলার এই কথাটা শুনে আমার হাসি পেল। বললাম, জলে তলায় শয়তান থাকে নাকি?
থাকে খোকা বাবু, থাকে। জলে স্থলে জঙ্গলে সবখানে শয়তান থাকে।
তুমি সেই শয়তান দেখেছ?
অনেকবার অনেকবার, খুব খারাপ জিনিস, ওর থেকে দূরে থাকাই ভালো।
আচ্ছা, তোমার ছিপে অত মাছ ওটা কি করে?
এগো এক কালা জাদু খোকা বাবু, মাছ ধরায় অনেক নিয়ম আছে, সেসব তুমি শিখতে চাইলে আমি শিখে দেব। শিখবে কালা জাদু?
মাছ ধরতে কালা জাদু? আচ্ছা, তাহলে আমায় শিখিয়ে দাও, আমিও মাছ ধরব।
বেশ, শিখিয়ে দেব, তবে আজ নয়। চাঁদ উঠলে জলে আর ছিপ নয়, কাল এসো। সূর্য ডুবো ডুবো হলে কাল এসো, আমি আশেপাশেই থাকব, তোমার জন্য নতুন ছিপ আনব।
আচ্ছা ঠিক আছে, আমাকে কি কিছু আনতে হবে?
কিচ্ছু না, তুমি নিজে এলেই হবে। তবে খবরদার, সঙ্গে আর কাউকে যেন এনো না, খুব খারাপ বিদ্যে গো, খারাপ বিদ্যে। একাই এসো।
কথা শেষ করে মাটির হাড়ি ভর্তি মাছ নিয়ে আধার জঙ্গল পেরিয়ে দূরে মিলিয়ে গেল মোংলা সর্দার। ওর দিন বিকেল বিকেল গিয়ে হাজির হলাম গ্রামের শেষে জলাশয়ের ধারে। সূর্য নেভার আগে লাল আভা যখন পশ্চিম আকাশে দেখা দিল, ঠিক সেই সময় জঙ্গল ছোপছাড়ের মধ্যে দিয়ে হাঁপাতে হাঁপাতে মাজা কুঁজো করে আসতে দেখলাম মোংলা সর্দারকে। আমার কাছে আসতেই দেখলাম বুড়ো ঘাড়ে করে বয়ে নিয়ে এসেছে একটা 8-10 ফুটের মতো লম্বা কাঁচা বাঁশ। এরপর বাঁশটা আমার হাতে ধরিয়ে বুড়ো বলল,
তোমার ভাগ্য ভালো বুঝলে খোকা বাবু, আসল জিনিসটাই পেয়ে গেছি।
আসল জিনিস? সেটা আবার কি?
এই ছিপ তৈরির কাঁচা বাঁশটা।
এটা জোগাড় করা কি এমন শক্ত কাজ? আমাকে বললে আমি কেটে আনতাম বাঁশঝাড় থেকে। গ্রামের দত্তবাবুদের বিরাট বাঁশঝাড় আছে।
কি যে সে বাঁশ খোকা বাবু, তুমি যেমন তো ভাবছ তেমন সহজ জিনিস না, অন্য জিনিস।
কিরকম অন্য জিনিস?
ও পরে ঠিক জিনিস যাবে, আপাতত এইটা রাখো, এই যে নাও।
বলে বুড়ো মোংলা একটা সাদা ধুতির টুকরো দিয়ে তৈরি পুঁটুলি আমার হাতে দিল। আমি সেটা ধরে বললাম, এতে কি আছে?
মাছের জাল, এ জলে ফেললে মাছ ফাঁকা বর্ষীয় গিলে খাবে।
আমি পুঁটুলি খুলতে গেলে বুড়ো মরণ কাশি তুলে কেশে নিয়ে বলল,
খবরদার এখন খুলো না, আগে সকল প্রক্রিয়া শেষ হোক তারপর খুলো। এখন খুললে অনিষ্ট হবে,
বুড়োর মাছ ধরার ব্যাপারে এই বিধিনিষেধের রহস্য আমি বেশ উপভোগ করছিলাম। ধীরে ধীরে ওর অদ্ভুত উড়ে নিয়ম কানুনে বেশ বিশ্বাস জন্মাতে শুরু করেছিল। আর বিশ্বাস আসবে নাই বা কেন, আমি নিজে চোখে ওকে কেজি কেজি মাছ ধরতে দেখেছি। এরপর বুড়ো বিড়বিড় করে অস্ফুট ভাষায় কি সব বলতে বলতে কাঁচা বাঁশের ডগায় মুগার সুতো বাঁধল, তারপর তাতে বড়শি ও ফাতনা ঝুলিয়ে দিয়ে গুনে গুনে সাতবার তাতে ফুঁ দিল। আশ্চর্য ছিপ নির্মাণের সমস্ত প্রক্রিয়া শেষ হলে আমাকে বলল,
না এবার পুটুলি খোল।
আমি সাদা পুটুলিটা খুলে দেখলাম তাতে কালো রঙের মাটির গুঁড়ো মতো কি একটা রয়েছে, সেটায় হাত দিয়ে বুঝলাম একটু উষ্ণ ভাব আছে ওতে। আমি যখন সেটা নেড়ে দেখছি বুড়ো মোংলা বলল,
না না আর দেরি করো না, চার এক মুঠো জলে ছুঁড়ে ফেলো, তারপর ছিপ হাতে নিয়ে বড়শি জলে ফেলো, চাঁদ উঠতে আর বেশি দেরি নেই, তাড়াতাড়ি করো।
আমি বুড়োর কথা মতো পুকুরে জলে এক মুঠো কালো গুঁড়ো বস্তুটা ছুঁড়ে ফেললাম। সেটা জলে পড়তেই জলে যেন একটা আলোড়ন সৃষ্টি হল। এরপর বুড়ো আমার হাতে বাঁশটা ধরিয়ে দিয়ে বলল,
বড়শি ভালো জলে তৈরি করো না,
বড়শিতে টোপ দেব না,
তার প্রয়োজন হবে না।
এরপর আমি বুড়োর কথা মতো বাঁশের গোড়ার দিকে ধরে বড়শি জলে ফেলতেই সুতোতে টান অনুভব করলাম। বুড়ো বলল,
দাও দাও টান দাও,
এ ছিপে তো আর হুইল লাগানো নেই যে মাছ খেলিয়ে খেলিয়ে জল থেকে তুলব। বাঁশের গোড়া ধরে টান দিয়ে জল থেকে বড়শি তুলে দেখি প্রায় কেজি দুয়েকের একটা মাছ তাতে ঝুলে রয়েছে। আমার তো চক্ষু কপালে, এও সম্ভব? টোপ ছাড়া মাছ বড়শি গিলে খাচ্ছে। আমার চোখ মুখের অবস্থা দেখে বুড়ো কাশি মেশানো হাসি হেসে বলল,
বিশেষ হল, মাছ ধরার কালা জাদু আছে, বিশেষ হল তো, এখন সেই কালা জাদু তুমিও জানো কাকা বাবু।
বুড়োর মাছ ধরার কৌশল যে অদ্ভুত এবং অত্যাশ্চর্য তাতে আমার আর কোনো কৌতূহল রইল না। আমি কেবল বললাম,
কিন্তু আপনি তো আমাকে কোনো কালা জাদুর মন্ত্র শেখাননি, আর আপনিও তো কোনো তন্ত্রমন্ত্র করেননি, তবে কালা জাদুটা ঘটল কিভাবে?
বুড়ো আবার হেসে জবাব দিল,
হে উত্তর আমি অন্য সময় দেব না, এখন তুমি যত খুশি মাছ ধরো, আমি এখন আসি।
সে কি, আপনি মাছ ধরবেন না?
না, এক পুকুরে সবসময় একটা ছিপেই মাছ উঠবে, আমি এখন আসি। তবে মনে রেখো, মাছ ধরার সমস্ত উপকরণ সঙ্গে থাকা চাই, তবেই মাছ উঠবে। ওই মাটির হাঁড়ি আর এই ছিপের জোড় ভাঙলে চলবে না।
কথা শেষ করে বুড়ো হাঁপাতে হাঁপাতে জঙ্গল ডিঙিয়ে আধারে মিলিয়ে গেল।
এরপর কি হলো?
কেটলি জল ফুটছে, আগে একটু চা করে খান, চা খেতে খেতে বাকিটা বলছি।
এরপর হাজারি লাল চা ভর্তি কাঁচের গ্লাস সবার হাতে তুলে দিয়ে বলল, নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না ঠাকুর মশাই, ছিপে চার পাঁচ কেজির মাছ উঠতে আরম্ভ করল, জলের মধ্যে মাছগুলো যেন পাগল হয়ে গেছে, লাফিয়ে ডাঙায় উঠে যেন আমার পায়ের কাছে আসতে চায়। যে পরিমাণ মাছ ধরছি তা বয়ে নিয়ে যাওয়ার শক্তি আমার নেই। এই উপায় হয়ে কিছু মাছ আবার জলে ছেড়ে দিলাম। তারপর মাটির হাঁড়িপূর্ণ মাছ নিয়ে বাড়িতে হাজির হলে মা তো অবাক, এ বাড়ি সে বাড়ি মাছ দেওয়া চলল। তিন দিন ধরে মাছের বিভিন্ন পদ খেলাম, মাছ ধরার অদ্ভুত নেশা পেয়ে বসল আমাকে। অভাবের সংসারে ভালোমন্দ খাওয়া জোটে না, তাতে রোজ রোজ তিন বেলা মাছ জুটলে কার আপত্তি থাকতে পারে? এরপর বাড়তি মাছ পরিচিতদের কাছে অল্প দামে বেচাও শুরু করলাম। বিভিন্ন জায়গায় ঘুরে জলাশয় খুঁজে
তাতে আশ্চর্য ছিপ ফেলে বসে থাকাই আমার প্রধান কাজ হয়ে দাঁড়ালো। একটা মোহ আমাকে জড়িয়ে ধরেছে যেন। একদিন স্থির করলাম জমিদার বাড়ির পেছনের পুকুরে ছিপ ফেললে কেমন হয়। পরিকল্পনাটা মাথায় আসতেই একদিন সূর্য ডুবো ডুবো হলেই ছিপ মাটির হাঁড়ি সহ পুকুর পাড়ে গিয়ে হাজির হলাম। আকাশে হালকা আলো তখনও রয়েছে, নিজির দল সবে শব্দ করা শুরু করেছে, ঝোপে ঝাড়ে একটা আধারি ভাব, পুকুরের জল শান্ত স্থির, উপরে উঠছে কয়েকটা জল ফড়ি, পরিত্যক্ত মজা পুকুর, মানুষজনের আনাগোনা নেই, তাই জলে নামবার পরিষ্কার ঘাট কোথাও নেই। আমি কচুবনের ভেতর দিয়ে জলের খানিকটা কাছে গেলাম, তারপর পুঁটুলি খুলে কালো গুঁড়ো জলের উপরে ছড়িয়ে দিয়ে বঁড়শি জলে ফেললাম। কিন্তু এখানে মোংলা সর্দারের কালা জাদু কাজ করল না। দীর্ঘক্ষণ জলে বঁড়শি ফেলে রেখে কোনো সুফল হল না। মাছ ওটা তো দূরে থাক, জলে কোনো আলোড়নও লক্ষ্য করলাম না। প্রথমটা হতাশ হলাম, তারপর ভাবলাম এ পুকুরে বোধহয় কোনো মাছ নেই, বেকার আশা হল। বৃথা এতক্ষণ সময় নষ্ট করার পর সিদ্ধান্ত নিলাম জিনিসপত্র গুটিয়ে ফিরে যাই। আজকে দিনটাই মাটি হল, এর থেকে অন্য জলাশয়ে গেলে কিছু মাছ মিলত। মনে মনে এইসব ভেবে যেই বঁড়শি জল থেকে তুলেছি অমনি জলে একটা বিরাট মাছ ঘাই মেরে উঠল। মাছ যে আকারে বড় তাতে কোনো সন্দেহ নেই, কারণ বকুলের ধারে হালকা ঢেউ এসে আঘাত করছে। এই দৃশ্যটা আমার মুখে হাসি ফোটাল। আমি আবার ছিপ ধরে বড়শি জলে ফেললাম। ফের অনেকক্ষণ ছিপ ধরলেও সুতোতে টান পড়ল না, কোনো মাছ উঠল না। আবার আমি বড়শি জল থেকে তুলতেই আবার বড় মাছটা জলে আলোড়ন তুলল। অর্থাৎ সে আমাকে খেলাচ্ছে। পুরনো পাকা মাছ কিছুতেই বড়শি গেলে না। আমি কালা জাদুর ক্রিয়া বাড়ানোর জন্য আবার এক মুঠো কালো গুঁড়ো জলে ফেললাম। তারপর বড়শি জলে ডুবিয়ে বসে রইলাম। একটা জেদ চেপে গেল মনে, এ মাছ আমি ডাঙায় তুলবই। সময় জ্ঞান নেই, ধৈর্য ধরে বসেই রয়েছে। চাঁদের রুগলি আলোয় পুকুরে জল চকচক করছে, জ্যোৎস্না রাত্রি চতুর্দিক সাদা হয়ে রয়েছে। আচমকা আমার ছিপের সুতোয় টান পড়ল, আমি বাঁশ শক্ত করে ধরলাম। তারপর শুরু হল বিশালাকায় মাছের সঙ্গে আমার শক্তির পরীক্ষা। জল উথাল পাথাল করে মাছ সারা পুকুর মাতিয়ে তুলল। আমার গা দিয়ে দরতর করে ঘাম পড়ছে, দুই হাতে সর্বশক্তি দিয়ে বাঁশটা ধরে আছি। কতক্ষণ এই খেলা চলেছিল জানি না। ধীরে ধীরে জলের দিক থেকে টানটা কমে এল। আমি অল্প অল্প করে সুতো জল থেকে ডাঙায় তুলছি। একটা ভারী ভাব অনুভব করতে পারছি, কিন্তু বিপরীতমুখী কোনো টান নেই। চাঁদের আলোয় জলের সামান্য নিচে নজরে পড়ল একটা প্রায় 5-6 ফুট লম্বা মাছ। ভেসে ভেসে আমার ছিপের ইশারায় উঠে আসছে। এরপর একেবারে ডাঙার কাছে এসে সমস্ত শক্তি দিয়ে বঁড়শি জল থেকে তুলতেই আমার দুই চোখ ঠিকরে বাইরে বেরিয়ে এলো। আমি ভয়ে শক্তিশূন্য হয়ে মাটিতে পড়ে গেলাম, মুখ থেকে কেবল গুঙানি বেরিয়ে এলো।
বঁড়শিতে গাঁথা মাছ দেখে তোমার ওই অবস্থা হলো কেন?
মাছ নয় ঠাকুরমশাই,
মাছ নয়।
না
তবে কি
দেখলাম? আমার বঁড়শিতে গেঁথে রয়েছে আস্ত একখানা পচা থুসথুসে মরা।
বলো কি, মরা এতক্ষণ জলের তলে খেলছিল?
তবে আর বলছি কি,
এরপর কি হলো?
ভয়ঙ্কর দৃশ্যটা দেখে আমার চট করে মোংলার কথা মনে পড়ল। ও আমাকে বলেছিল
জলে চাঁদের ছায়া পড়লে ছিপ যেন না ফেলি। আকাশে তাকিয়ে দেখলাম ভরা চাঁদ, তার আলোয় পুকুর আলোকিত, অর্থাৎ মূলার কথা মতো শয়তান জল থেকে উঠেছে, সে এখন আমার পিছু নেবে। কথাগুলো মাথার মধ্যে জেগে উঠতেই আমার বুকের ভেতরটা ধড়ফড় করে উঠল। আমি ছিপ ফেলে অন্ধকার ভেদ করে ছুট দিলাম বাড়ির পথে। এরপর থেকে আমি কোনোদিন ওই পথে হাঁটিনি, মাছ ধরার নামও করিনি।
আর সেই ছিপ, মাটির হাঁড়ি, কালো গুঁড়ো, ওসবের কি হলো?
জানি না, ওসব খুঁজতেও যাইনি। আমার মাছ ধরার নেশাও গেছে, জিনিসপত্রও গেছে।
আর মুংলা, ওর সঙ্গে দেখা হয় নাই?
না, যে ভয় পেয়েছিলাম এরপর একা বাড়ির বাইরে বেরোতাম না। অঘুরে জীবনের আমার সমাপ্তি ঘটল, মুংলাকে পাবো কোথায়? তার বাড়ির ঠিকানা জানি না, আর সে তো বনে বাজারে ঘুরে বেড়ায়। ওই ঘটনার পর আমি জঙ্গলে কি জলাশয়ের ধারে কোনো দিন যাইনি।
তার মানে জমিদার বাড়ির আশেপাশে একটা গণ্ডগোল যে আছে সেটা ঠিক। অন্তত তোমার সঙ্গে আর আমার সঙ্গে যে কাণ্ড ঘটেছে তাতে তো সেটাই প্রমাণ হয়।
হয়তো আমাদের ছাড়াও অন্য কারোর সঙ্গে ওই এলাকায় অদ্ভুতুরে কাণ্ড কিছু ঘটে থাকতে পারে।
তা তো হতেই পারে, সবাই তো আর নিজেদের অভিজ্ঞতা আমাদের শোনায়নি। কিন্তু আমি ভাবছি অন্য কথা।
কি কথা?
ভয় পেয়ে কিংবা ভূতের উপদ্রবে গ্রামে কারো প্রাণ নাশ হয়েছে কিনা?
এরকম কোন ঘটনা তো শুনিনি ঠাকুর মশাই।
প্রাণ নাশ হয় নাই বলে যে হবেই না এটা ভাবা কিন্তু মূর্খামি হইবে।
আচ্ছা, সমস্ত গ্রামের বিষয় যখন, এই নিয়ে আর পাঁচ জনকে জানিয়ে পঞ্চায়েতে একটা মিটিং করলে হয় না?
পঞ্চায়েতে গিয়ে কি বলবে? আমরা ভূত দেখেছি, গ্রামের মানুষের ভূত থেকে বিপদ আছে, এইসব লোকে হেসে লুটিয়ে পড়বে। সেই সঙ্গে আমাদের অশিক্ষিত, মূর্খ, কুসংস্কারাচ্ছন্ন এইসব বলে গালিগালাজ করবে। আর তাছাড়া অলৌকিক কোন সমস্যার জন্য তো আর সরকারি ভাবে কোনো পদক্ষেপ নেওয়া যায় না।
আচ্ছা, তাহলে কি ঝাড়ফুঁক, পূজা আচ্ছা এইসব দিয়ে কাজ চালাবেন ভাবছেন নাকি?
আমি সামান্য পুরোহিত মানুষ, প্রেত বিতরণের শক্তি আমার নেই। তাছাড়া বংশীগোপালের আত্মার উপরে তো স্বল্প বিদ্যা প্রয়োগ করে দেখেছি, লাভ তো কিছুই হয়নি।
হাজারি এতক্ষণ মনোযোগ দিয়ে ওদের কথা শুনে বলল, আমার মনে হয় ঠাকুরমশাই আপনার আরো একবার তেঁতুলতলায় যাওয়া উচিত।
মানেটা কি? তুমি বলতে চাইছো আমি সমস্ত কিছু জেনে শুনে আবার ব্রহ্মদত্তির ডেরায় যাব, পিতৃদত্ত প্রাণটা নষ্ট করতে?
আরে ঘাবড়ে যাচ্ছেন কেন? ওকে আমরাও থাক, বিপদটা যখন অলৌকিক তাকে অলৌকিকতা দিয়েই কাটাতে হবে।
তোমার কথা আমার কাছে পরিষ্কার হল না হাজারি।
আপনার মুখে এই অবধি শুনে আমি যা বুঝলাম তা তুই ব্রহ্মদৈত্যি আপনাকে খারাপ চোখে দেখে না, কারণ আপনিও ব্রাহ্মণ, সেও জীবদ্দশায় ব্রাহ্মণ ছিল। তাছাড়াও মানুষের ক্ষতি চাইলে সেদিনই আপনার ক্ষতি করতে পারত, আর সে যখন ভূতেদের রাজা তাই তার কাছে গিয়ে ভূতুড়ে বিধান চাওয়া যেতেই পারে। অন্তত ওই পুকুরের জলে কার বাসা, কি চায় সে, কেন ওখানে আছে, এইসব প্রশ্নের উত্তর তো মিলবে।
কথাটা তুমি খারাপ বলনি।
হ্যাঁ 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 ঠাকুরমশাই, সকলে মিলে ব্রহ্মদত্তির কাছে যাওয়া যেতেই পারে, কিন্তু বিষয়টা একবার ভাবুন না।
যাওয়া যেতেই পারে, কিন্তু বিষয়টা হচ্ছে তার করা আদেশ যে আমি পালন করিনি, সে বিষয়ে সাবধানতা অবলম্বন করার তো প্রয়োজন আছে নাকি?
আপনি বলবেন সম্পদের প্রতি আপনার কোনো টান নেই, একদম পরিষ্কার কথা। এখন এই ভৌতিক আবহাওয়া থেকে সকলের মুক্তির উপায় বলুন, কি করলে আপনি মুক্তি পাবেন এবং বাকি ভূতেরা স্থান ত্যাগ করবে তার বিধান বলুন, ব্যাস।
আরে হাজার হোক, জীবিত মানুষের কাছে ভূত কোনোদিন আশীর্বাদ হয়ে আসতে পারে না, ভূত মানেই হলো বিপদ। ওসব থেকে নিস্তার পাওয়াই ভালো।
বেশ, তোমরা যা বলছো তাই হবে। গ্রামের হিতের জন্য আরো একবার ভূতের ডেরায় যাব। তোমরা সঙ্গে থাকলে চিন্তা কি? আগামীকাল তো শনিবার, অমাবস্যা লাগছে রাত্রি ওই 10:45 নাগাদ। ভূতেদের জন্য খুব প্রশস্ত সময়, তাহলে কালই কাজটা সারা যেতে পারে। সঙ্গে এক ছড়া মর্তমান কলা আর কিছু কাঁচা মিষ্টি নিয়ে গেলেই ব্রহ্মদত্তি আপনিই দর্শন দেবে।
আমরা আশেপাশে লুকিয়ে থাকব, এতগুলো মানুষ দেখে ভূত বাবাজি যদি না আসে, তাই লুকিয়ে থেকে সব ব্যাপারটা লক্ষ্য রাখব। আপনার কোনো ভয় নেই ঠাকুর মশাই?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই ঠিক, সেটাই ঠিক।
মাধব ভট্টাচার্য উঠে দাঁড়িয়ে বললেন,
বেশ, তবে সে কথাই রইল। আগামীকাল রাত 10:00 সময় তেঁতুলতলায় সকলে আসছি। হাজারি, ঝাঁপটা খোলো, বৃষ্টিটা ধরেছে, রাত অনেক হলো, যাই।
দেখেছো কাণ্ড, গল্পে গল্পে নেমন্তন্নর কথাটা ভুলেই গেছি। এই ঝাঁপ খোলো তাড়াতাড়ি।
এরপর হাজারি দোকানের ঝাঁপ খুলে দিতেই সকলে যে যার পথে পা বাড়াল। শনিবার রাত্রিতে অমাবস্যার তিথি শুরু হওয়ার ঠিক পরপর হাজারি, সাধন প্রামাণিক আর যদু ঘোষ তেঁতুল তলার থেকে সামান্য দূরে গাছগাছালির ফাঁকে লুকিয়ে রইল। আকাশে মিটমিটে চাঁদ উঠেছে, ছড়িয়ে ছিটিয়ে আছে তারাদের ঝাঁক, চারিদিক নিস্তব্ধ। পুকুর পাড়ে জমিদার বাড়ির আনাচে কানাচে শেয়াল কুকুরের চিৎকার শোনা যাচ্ছে মাঝে মাঝে। হাজারি ওর গালের ওপরে বসা একটা মশাকে এক চাপড় মেরে তাড়িয়ে বলল, ঠাকুর মশাই এখনো এলো না কেন?
ভুলে যায়নি তো?
আমার মনে হয় ভয় পেয়ে ঠাকুর মশাই এ মুখ আর হয় নাই।
সকলের দৃষ্টি অন্ধকার ঘেরা তেঁতুল গাছটার দিকে, চোখে মুখে কৌতূহল আর উত্তেজনা, কিন্তু ঠাকুর মশাইয়ের জন্য অপেক্ষার যেন শেষ নেই। রাত যখন বাড়ল তখন হাজারি বলল,
আর অপেক্ষা করে লাভ নেই, চলো ফিরে যাই, এখানে দাঁড়িয়ে থাকলে ম্যালেরিয়া নিশ্চিত, ঠাকুর মশাই নিশ্চয়ই অন্য কাজে ব্যস্ত।
এক রাশ হতাশা ভরা বুক নিয়ে ওরা ফিরে গেল। দিন সাতেক পর সন্ধ্যে নাগাদ ঝোড়ো বাতাসপূর্ণ বৃষ্টিতে চতুর্দিক একেবারে থই থই করছে, ফস করে ইলেকট্রিকের আলোগুলো নিভে গেল। ঠিক তখনই চায়ের দোকানে অন্ধকার ভেদ করে প্রবেশ করলেন মাধব ভট্টাচার্য। হাজারি ঠাকুর মশাইকে দেখে বলল,
আরে ঠাকুর মশাই, আপনি এতদিন কোথায় ছিলেন? সেদিনের পর আর আপনাকে দেখলাম না যে।
অমাবস্যার রাত্রে তেঁতুল তলাতে হইলেন না,
কি ব্যাপার বলুন তো?
কোনো জবাব না দিয়ে মাধব ভট্টাচার্য বেঞ্চে গিয়ে বসলেন। সাধন প্রামাণিক বলল,
আপনার শরীর টরীর কিছু খারাপ হলো নাকি? চোখ মুখগুলো কিরকম যেন শুকনো শুকনো লাগছে।
ওই রকমই, শরীর সংক্রান্ত বিষয় বটে, তবে তোমাদের সমস্যা কেটে গেছে, আর কোনো চিন্তা নেই।
আপনি কি ভূতের কথা বলছেন?
জমিদার বংশী গোপাল এবং সেই পুকুরের ভূত আর এ চত্বরে আসবে না, আমি সব ব্যবস্থা করে দিয়েছি।
এ আপনি এসব কবে করলেন?
কেন, অমাবস্যার রাতে?
কিন্তু সেই রাতে তো আমরা ওখানেই ছিলাম, কই, আপনাকে তো দেখলাম না।
তোমরা কখন গিয়েছিলে?
ওই তো রাত 11:00 পরে।
ও, আমি গিয়েছিলাম রাত্রি 9:45 আগেই, কারণ অমাবস্যা লেগে গেলে বংশীগোপাল বাইরে খুব একটা বেরোন না, বিধিনিষেধ আছে। আগের দিন গল্পশালে তোমাদের জানিয়েছিলাম, তোমাদের মনে নেই হয়তো, শনিবার সেই ব্যাপারটা মনে পড়ায় আমি আগেই গিয়েছিলাম। তো বংশীগোপালের সামনে উপস্থিত হয়ে বেশ অনেক কিছুই জানলাম, বুঝলে।
কি কি জানলেন?
বলছি, আগে তোমারটাই বলি। মোংলা কোনো মানুষ নয়, উনি যে একজন ভূত, ভূতেদের গোষ্ঠীতে খুব নিচু পর্যায়ের ভূত, এক কথায় যাকে বলে মেছো ভূত। বনে বাদারে মাছ ধরে খাওয়াই ওর কাজ। আর ও যে তোমাকে মাছ ধরার টোটকা বলে দিয়েছিল সেটাও ভূতুরেই বলতে পারো। ছিপের জন্য মরার খাটি আর কাঁচা বাঁশ, চার হিসেবে চিতা থেকে তুলে আনা সদ্য জলা মৃতদেহের ছাই, আর মাছ রাখার পাত্র হিসেবে শ্মশানের পরিত্যক্ত মাটির হাঁড়ি।
কথাগুলো শোনা মাত্র হাজারি খানিক চমকে উঠল। তারপর বলল, এ আপনি কি বলছেন ঠাকুরমশাই, এসব সত্যি?
জিজ্ঞাসাবাদ করে বংশীগোপালের কাছ থেকে এসব কথাই তো জানলাম।
আর কি কি জানলেন?
আমার ব্যাপারে একটা আশ্চর্য বিষয় জানতে পারলাম বুঝলে হাজারি।
কি জানতে পারলেন?
আমি নাকি পূর্বজন্মে বংশীগোপালের সেই বেঈমান নায়েব ছিলাম, যে কিনা ওর সম্পত্তি লুট করিয়ে দেওয়ার মূল পাণ্ডা, আর সেই কারণেই অনেক কাল থেকেই ও আমার উপরে নজর রাখে। বংশীগোপালই ছেলেবেলায় আমার পিতৃ ও মাতৃদেবকে মেরে ফেলে এবং আমাকেও গাছ থেকে ফেলে মেরে ফেলতে চেয়েছিল, ভাগ্যের জোরে বেঁচে যাই, শুধু হাতটুকু ভেঙেছিল আমার। আমি প্রথমে এসব কথা বিশ্বাস করিনি, কিন্তু ও যখন আমাকে ওই কুয়োর কাছে নিয়ে গেল এবং সমস্ত অর্থ অলংকার আমার সামনে তুলে ধরল, আমার সঙ্গে সঙ্গে পূর্বজন্মের কথা মনে পড়ে গেল।
এরপর কি হল? ভূতেদের এই গ্রাম থেকে চলে যাওয়ার কথা বললে?
ওসব নিয়ে আর তোমাদের ভাবতে হবে না। স্বর্ণ অলংকার অর্থ আমার হাতে তুলে দেওয়ার জন্য বংশীগোপালের আত্মা মুক্তি পেয়েছে, ওই তেঁতুল গাছে ও আর থাকবে না। পুকুরের ভূত এখন আমারই নিয়ন্ত্রণে।
এমন সময় যদু ঘোষ ছুটতে ছুটতে চায়ের দোকানে প্রবেশ করে হাজারির দিকে তাকিয়ে বলল,
খবরটা পেয়েছ?
তারপর মাধব ভট্টাচার্যর দিকে তাকাতেই বিস্ফারিত চোখ আর তীব্র গোঙানি নিয়ে মাটিতে আছড়ে পড়ে জ্ঞান হারাল যদু ঘোষ। হাজারি ও সাধন প্রামাণিক যদু ঘোষের চোখে মুখে জল ছিটিয়ে ওর জ্ঞান ফেরালে ও মাধব ভট্টাচার্যের দিকে তাকিয়ে আবার আঁতকে উঠল। আচমকা মাধব ভট্টাচার্য উচ্চ কণ্ঠে এসে উঠে বললেন,
বলো যদু, কি বলতে এসেছিলে এদের বলো।
যদু কাঁপতে কাঁপতে কেবল ঢোক গিলে চলেছে। হাজারি বলল,
কি হয়েছে যদু, এরকম করছো কেন, কাকে ভয় পাচ্ছ তুমি?
যদু বিস্ফারিত চোখ মুখ নিয়ে বলল,
দেখে এলাম ঠাকুর মশাই নিজের ঘরে মরে কাঠে পড়ে আছে।
কথাটা শোনা মাত্র হাজারি ও সাধন প্রামাণিক ঠাকুর মশাইয়ের দিকে তাকাল। তারপর হাজারি উত্তেজিত হয়ে বলে উঠল,
তুমি কি পাগল হয়ে গেছো?
মাধব ভট্টাচার্য এবারে চায়ের দোকান থেকে বেরিয়ে অন্ধকারের দিকে হেঁটে যেতে যেতে বললেন,
ও ঠিকই বলেছে, বংশীগোপালের আত্মা মুক্তির পূর্বে গত জন্মের বদলা নিয়েছে, এখন থেকে তোমরা আমাকে ওই পুকুর পাড়ের তেঁতুল গাছটায় পাবে। ব্রাহ্মণ সন্তান আচমকা মরে ব্রহ্মদত্তই হয়েছি।
এরপর ঠাকুর মশায়ের ভয়ানক হাসিটা ঝোড়ো বাতাসের স্বরে রূপান্তরিত হল।
আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল, নীল, হ্যাপি এবং কৌশিক। শব্দগ্রহণে নীলাভ, আবহ ও স্পেশাল এফেক্টে সায়ন। শুনছিলেন আশিস চক্রবর্তীর কাহিনী ব্রহ্মদৈত্য। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।